বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, আজ রোববার, 31 জানুয়ারি, 17 মাঘ এবং ফের্সি 12 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়েছে ইতালি সরকার। ইতালির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের কারাদণ্ড হওয়াকে বাংলাদেশের জন্য দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পাপুলের সাজা দুই দিন পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। এ সম্পর্কে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে ইরানের ইসলামী বিপ্লব বিজয়বার্ষিকীর বিশেষ অনুষ্ঠান আলোকোজ্জ্বল 10 প্রভাত। তারপর থাকবে কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন নতুন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ করার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে রয়েছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে আজ থেকে শুরু হচ্ছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন সর্বোচ্চ নেতা। হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলো নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈঠক হবে আগামী মাসে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 26 জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। সারা ইরানে আজ থেকে শুরু হয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা। এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আজ বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি কোরআন তেলাওয়াত ও দোয়া করেন। 1979 সালের এই দিনে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই প্রায় 15 বৎসরের নির্বাসন শেষে দেশে ফিরে আসেন এবং এর 10 দিন পর বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এই 10 দিনকে ইরানে আলোকোজ্জ্বল 10 প্রভাব নামে অভিহিত করা হয়। ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় 2500 বৎসরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেখী রেজা শাহ সরকার। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকাল থেকে আলোকোজ্জ্বল 10 প্রভাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান কারণ ফ্রান্স এবং অন্য পশ্চিমা দেশগুলোতে তৈরি অস্ত্র। এসব দেশের অস্ত্রের বন্যা বন্ধ না হওয়া পর্যন্ত কেউ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রত্যাশা করতে পারে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। গত শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা হতে গেলে তাতে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশ এবং জার্মানি অংশগ্রহণ করবে। এর পাশাপাশি সৌদি আরবের মতো ফ্রান্সের আঞ্চলিক মিত্রদের রাখতে হবে। ম্যাক্রন আরও বলেন, নতুন যে কোনো আলোচনা অত্যন্ত কঠোর হতে হবে। ম্যাক্রনের এ বক্তব্যের জবাবে সাইদ খাতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা হচ্ছে বহু পক্ষের অংশগ্রহণে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2231 নম্বর প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এটি কোনোভাবেই নতুন করে আলোচনার বিষয় হতে পারে না এবং এর কোনো ধারা উপধারাও পরিবর্তিত হবে না। হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে হামলা হতে পারে। নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর থেকেই এ আশঙ্কা বেড়েছে। ভারতের এনডিটিভি খবর দিয়েছে, শুক্রবার নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ঘটেছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর ইসরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে পাঠানো একটি বার্তাও তারা পেয়েছেন। নয়াদিল্লিতে দূতাবাসের কাছে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি, তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকার এ বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ থেকে মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হতে যাচ্ছে আগামী মাসে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশ থেকে মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে আর কিছু রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। আজ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে তারা বলেছে তারা কিছু রোহিঙ্গা ফেরত নেবে। আমরা তাদের ইতোমধ্যেই 8 লাখের বেশি একটি তালিকা দিয়েছি। তারা মাত্র 42,000 ভেরিফাই করেছে। আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ডিজি লেভেলের বৈঠক হবে। সেখানে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা চাই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও কিছু গুরুতর অভিযোগ এনে ফের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদকে চিঠি দিয়েছেন দেশের 42 বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন তারা। এছাড়া প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময়ের সুযোগ দানের জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি করা হয়। এর আগে গত বছরের 14 ডিসেম্বর কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ এনে প্রেসিডেন্ট বরাবর বিবৃতি দেন তারা। চিঠিতে তারা বলেছিলেন, পরবর্তীতে 17 জানুয়ারি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে ওইসব আবেদনের সংযুক্তি হিসেবে আরেকটি চিঠি প্রেরণ করা হবে। এরপরই তারা এই চিঠি পাঠালেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 26 জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত। প্রধানমন্ত্রী রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে আজ ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 26 জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত। আজ রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের মধ্যে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় যেখানে জাতীয় পতাকা উঠছিল তার কাছাকাছি অন্যত্র শিখদের ধর্মীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তার বক্তব্যকে কুমিরের কান্না বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দিগ্বিজয় সিং বলেন, যখন আরএসএস স্বাধীনতার পরে কয়েক দশক ধরে জাতীয় পতাকা তুলতে অস্বীকার করেছিল তখন আপনি স্তম্ভিত হননি কেন? এটা কুমিরের কান্না। অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, জাতীয় পতাকা সকলের, যারা তার অপমান করেছে সরকারের উচিত সকলকে গ্রেপ্তার করা। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি লাগোয়া বিভিন্ন রাজ্যের সীমান্তে গত 2 মাস ধরে একটানা আন্দোলন করছেন দেশের কৃষকরা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে। তিনি আজ পশ্চিমবঙ্গের ডুমুর জেলায় দলীয় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অমিত শাহ বলেন, বাংলার মানুষকে উনি বোকা বানাচ্ছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকার পথ করে দিয়েছে, অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার। তৃণমূল থেকে বেশ কিছু নেতা মন্ত্রী দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, নির্বাচন আসতে আসতে মমতা একা হয়ে যাবেন, পাশে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশের জার্ফ আল সাখার এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি হামলা প্রতিহত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদার শাবি। গতরাতে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটির কমিউনিকেশন অফিস থেকে বলা হয়েছে, আল জাজিরা অপারেশন কমান্ডের মাধ্যমে দায়েশের হামলা প্রতিহত করা হয়। এর আগে ওই সন্ত্রাসী গোষ্ঠী বেশ কয়েকবার ওই এলাকার হাই ভোল্টেজ টাওয়ারে হামলা চালিয়েছে। পবিত্র কারবালা শহরে যাওয়ার জন্য জার্ফ আল সাখার এলাকাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রবেশ পথ। আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট বলেছে, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে মানবিক সংকট এবং অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরীয় অঞ্চলের এ আরব দেশটির প্রতি ওয়াশিংটনের সমর্থন বন্ধ করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ওয়াশিংটনের ক্ষমতার করিডর ব্যবহার করতে দুই হাতে পয়সা উড়িয়েছে এবং নিজেকে মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতা এবং উন্নয়নের ভিত্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে আরব আমিরাত। কিন্তু গত 4 বছরে সংযুক্ত আরব আমিরাতের একটি ভিন্ন চেহারা উন্মোচিত হয়েছে যা অত্যন্ত বিরক্তিকর বাস্তবতা। আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস এর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক কেনেথ কাজম্যান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অর্থনৈতিক লেনদেনের পূর্ণ স্বাধীনতা না দেওয়া পর্যন্ত পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি মানতে রাজি হবে না তেহরান। ব্যাংকিং, তেল বিক্রি এবং তেলজাত পণ্যের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ইরান পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করে আসছে। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফিরে আসার জটিলতা প্রসঙ্গে আটলান্টিক কাউন্সিলের এক বৈঠকে কেনেথ কাজম্যান এসব কথা বলেন। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে মূল বিষয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠানকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি দিতে হবে। কেনেথ কাজম্যান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের আটকে পড়া অর্থের পরিমাণ 8-9 হাজার কোটি ডলারে পৌঁছেছে, যার মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই আটকে রয়েছে 700 কোটি ডলার। এ নিয়ে তেহরান ও সিওলের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষের 5 আইনজীবী বলেছেন তারা আর ট্রাম্পের পক্ষে লড়বেন না। আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে তারা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরুর প্রাক্কালে তারা এ পদক্ষেপ নিলেন। শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়েছে ইতালি সরকার। ইতালির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। দৃষ্টিপাতের প্রথমেই এখন শুনুন আমাদের ভাষ্যকারের এ সংক্রান্ত একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতেও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ও গণহত্যা অব্যাহত রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল। বিশেষ করে ইউরোপের যেসব দেশ সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্র সরবরাহ করে আসছিল সেসব দেশের উপর মানবাধিকার সংগঠনগুলোর চাপ বজায় ছিল। এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত জানিয়েছে ইতালি সরকার। দেশটির সরকার জানিয়েছে তারা সৌদি জোটের কাছে নতুন করে অস্ত্র বিক্রির অনুমতি দেবে না। 2015 সালের 26 মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের দেশগুলো সৌদি আরব ও তার মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল। এছাড়া সামরিক প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও ওই দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি করোনা পরিস্থিতিতেও যুদ্ধ অব্যাহত থাকায় ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে খাদ্য নেই, ওষুধ নেই। এ কারণে ইউরোপের মানবাধিকার সংগঠনগুলো ওই আগ্রাসনে ইউরোপও শরিক হওয়ায় এর সমালোচনা করেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে সমসাময়িক যুগে ইয়েমেনে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি সৌদি আরবের গুরুত্বপূর্ণ অস্ত্রের যোগানদাতা। তবে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। 6 বছর অতিক্রান্ত হতে চললেও যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। তারপরও ইউরোপীয় সরকারগুলো বিশ্বে শান্তি ও মানবাধিকার রক্ষার দাবিদার। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী তারা যাদের কাছে অস্ত্র বিক্রি করবে তাদেরকে অবশ্যই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। তাই আগ্রাসী সৌদি আরবের কাছে তাদের অস্ত্র বিক্রি দ্বিমুখী নীতির পরিচয় বহন করে। ব্রিটেনের সংসদ সদস্য জাহারা সুলতানে এ ব্যাপারে বলেছেন, ব্রিটিশ সরকার শান্তির কথা বলে অথচ তারাই ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সর্বাত্মক সহযোগিতা করছে। যাই হোক, আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। পর্যবেক্ষকরা বলছেন, ইতালির অস্ত্র বিক্রি বন্ধের এই সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক এবং যুদ্ধ বন্ধে সৌদি আরবের উপর আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য পাপুলের কারাদণ্ড দেশের জন্য দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেছেন পাপুলের দায়ভার বিএনপির, তবে বিএনপি বলছে এই দায় আওয়ামী লীগের। এ সম্পর্কেই প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খান।
মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের কারাদণ্ড হওয়াকে বাংলাদেশের জন্য দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পাপুলের সাজার দুই দিন পর শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন উনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন না, উনি স্বতন্ত্র ছিলেন। তবে রায়ের বিষয়ে কুয়েত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন,
পাপুল কিন্তু এই সরকারের আমলে অর্থবান হয় নাই, বিএনপির আমলে তার এই অর্থ আয় করেছিল এবং সেইটা সে অর্থ ব্যয় করে এবার স্বতন্ত্র হিসাবে সে প্রার্থী নির্বাচিত হয়েছে। এখন পাপলুর যদি আয়টা যদি অবৈধ হিসাবে বিবেচনা করায়, সেই অবৈধ আয়ের দায়ভার বিএনপিকে বহন করতে হবে।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রেডিও তেহরানকে বলেছেন,
পাপুল আওয়ামী লীগের অনেকগুলো অপশিষ্টির একটি। স্বাভাবিক কারণে এখন যে দুর্নীতি যেটা হয়েছে সেটা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীকে এক ধরনের লজ্জায় ফেলে দিয়েছে। আওয়ামী লীগ মুখে যা বলে তার ঠিক বিপরীতটা করে, এটাই হচ্ছে বাংলাদেশের।
পাপুলের সংসদ সদস্য পদ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
যাই হোক, সাংবিধানিক ব্যাখ্যা যাই হোক, নৈতিকতার দিক থেকে, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন আইন হিসেবে তার এক সেকেন্ডও আর সংসদ সদস্য পদ থাকা উচিত না।
উল্লেখ্য, কুয়েতের আদালতে মানব পাচারের মামলায় গত বৃহস্পতিবার লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের 4 বছরের জেল হয়, সেই সাথে তাকে 53 কোটি টাকা জরিমানাও করা হয়। তবে কুয়েত গণমাধ্যম বলছে এই রায়ে সন্তুষ্ট নয় দেশটির পাবলিক প্রসিকিউটর দপ্তর, আর তাই পাপুলের সাজা বাড়ানোর জন্য আবেদন করা হবে। ওদিকে পাপুলের আইনজীবীও এই রায় বাতিলের একটি আবেদন করবে। সব মিলিয়ে কুয়েতের আদালতে পাপুলের আইনি লড়াইটা দীর্ঘ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মানব পাচারের ঘুষ নেবার মামলায় শাস্তি হলেও এখনো রায় হয়নি অর্থ পাচার মামলার, কাজেই সে মামলায় পাপুলের কি শাস্তি হয় সেদিকেও নজর রাখছে সংশ্লিষ্ট মহল। আর দেশে পাপুল ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলা তার তদন্ত নির্ধারিত সময় শেষ হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
শ্রোতা বন্ধুরা, আর এর সাথে শেষ হল আমাদের সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকীর বিশেষ আয়োজন আলোকোজ্জ্বল 10 প্রভাত।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ আলোচনার আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লব অতিক্রম করল তার গৌরবময় অগ্রযাত্রার 42টি বছর। হাজার বছরের মহাবিশ্ব হিসেবে স্বীকৃত এই বিপ্লবের সাফল্যের পালকে যুক্ত হচ্ছে প্রায় প্রতি বছরই একের পর এক অভাবনীয় নানা সাফল্য। বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সভ্যতার একটি আদর্শ মডেল গড়ে তুলতে সক্রিয় ইরানের ইসলামী বিপ্লবী জনগণ ও নেতৃবৃন্দ দিনকে দিন বিশ্বের জনগণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। এ প্রমাণ আমরা দেখেছি ইরানের কুদস ব্রিগেডের সাবেক প্রধান ও সন্ত্রাস বিরোধী যুদ্ধের কিংবদন্তিতুল্য সফল মহানায়ক কাসেম সোলাইমানের শাহাদাতে এবং তাঁর শাহাদাতের প্রথম বার্ষিকীতে বিশ্বের মুক্তিকামী জাতিগুলো ও ব্যক্তিত্বদের পক্ষ থেকে তাঁর প্রতি অসাধারণ শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগময় অনুরাগের প্রকাশ থেকে।
অনেক বিশ্লেষকই এখন বলছেন, জীবিত সোলাইমানির চেয়ে শহীদ সোলাইমানি এবং তার রেখে যাওয়া আদর্শ মার্কিন ইহুদিবাদী ও শয়তানি শক্তিগুলোর জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। ইরানের ইসলামী বিপ্লব যে এখনও তার আদর্শিক ও বৈষয়িক লক্ষ্যগুলো অর্জনের পথে জোর কদমে এগিয়ে চলেছে তার প্রমাণ হল এর প্রতি সাম্রাজ্যবাদী ও শয়তানি শত্রুগুলোর অব্যাহত শত্রুতা ও তা দিনকে দিন তীব্রতর হতে থাকা। বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী শয়তানি শক্তিগুলোর সবচেয়ে বড় শত্রু ও চক্ষুশূল হয়ে থাকা ইসলামী ইরান মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ও তাদের তাবেদার সরকারগুলোর পক্ষ থেকে গত কয়েক বছরে নজিরবিহীন ও সর্বোচ্চ মাত্রায় নিষেধাজ্ঞার শিকার হওয়া সত্ত্বেও ইসলামী এই দেশটি এইসব নিষেধাজ্ঞা ও বাধাকে অনেকাংশেই অকার্যকর ও ব্যর্থ করে দিচ্ছে। পশ্চিমা রাষ্ট্রগুলোর সংবাদপত্র ও মিডিয়াগুলোই তা প্রায়ই স্বীকার করছে।
সম্প্রতি মার্কিন ও ইহুদিবাদী চক্র এক জটিল অভিযান চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ও উপ প্রতিরক্ষামন্ত্রী মোহসেন ফাখরিজাদেকে শহীদ করেছে। ফলে গোটা ইরানি জাতির মধ্যে জুলুম বিরোধী এবং আশুরা বিপ্লবের শহীদের সংস্কৃতি কেন্দ্রিক ঐক্যের চেতনা আবারও জোরালো হয়ে উঠেছে। এ অবস্থায় ইরান তার শান্তিপূর্ণ পরমাণু গবেষণা ও তৎপরতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ইরান সাম্রাজ্যবাদী দাম্ভিক শক্তিগুলোকে এই হুঁশিয়ারি দিয়ে বলেছে, শহীদ সোলাইমানি ও ফাখরিজাদেহ এবং ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যায় জড়িত সবার জন্য অত্যন্ত কঠোর ও ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সোলাইমানির স্থলাভিষিক্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, সোলাইমানির হত্যার বদলা কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই নিতে পারে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সম্প্রতি বলেছেন, মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করে শত্রুরা ইরানের গবেষণা কাজে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাতে পারেনি। তিনি বলেন, যে বিজ্ঞানীকে ফাখরিজাদের স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি আগের চেয়েও দ্রুত গতিতে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। জেনারেল হাতামি জানান, ইরান সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী খাতের বাজেট 250% বাড়িয়ে দিয়েছে। ইরানের সংসদ এক্ষেত্রে সরকারকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের জেনারেল কাসেম সোলাইমানি পশ্চিম এশিয়ায় মার্কিন ইহুদিবাদী ও তাদের আঞ্চলিক তল্পিবাহক সেবাদাস শক্তিসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দীর্ঘদিনের স্বপ্ন তথা সন্ত্রাসের বিস্তার ঘটিয়ে এ অঞ্চলে পশ্চিমাদের লুটপাট ও ত্রাসের শাসন কায়েম করার অপকৌশলকে আঞ্চলিক জিহাদি ও দেশপ্রেমিক গণবাহিনীর মাধ্যমে পুরোপুরি বানচাল করেছিলেন। তার সহযোগিতায় লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস আর জিহাদ সহ সংগ্রামী গোষ্ঠীগুলো সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত আধুনিক অস্ত্র ব্যবহারের দিক থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
সোলাইমানি তার কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে রাশিয়ার মতো শক্তিকেও আগ্রাসী শক্তির লেজুড়দের বিপক্ষে ব্যবহার করতে সক্ষম হয়। আর এসবেরই পেছনে মূল আদর্শিক প্রেরণা হিসেবে কাজ করেছে ইরানের ইসলামী বিপ্লবের মহান আলোকোজ্জ্বল নীতিমালা, যার উৎস হচ্ছে খাঁটি মোহাম্মাদী সংগ্রামী ইসলাম, যা আধুনিক যুগে তুলে ধরেছেন ইসলামী জাগরণের কিংবদন্তিতুল্য সফল মহানায়ক মরহুম ইমাম খোমেনি। আর ওই মহান ইমামের দেখানো পথকে অব্যাহত রাখতে অনেকাংশেই সফল হয়েছেন তারই সুযোগ্য উত্তরসূরি ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। মহান আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।
আয়াতুল্লাহিল উজমা খামেনির সুযোগ্য নেতৃত্বে ইরান শত্রুদের মোকাবেলায় অপসকামিতার পরিবর্তে সব ক্ষেত্রেই শক্তিমত্তা ও স্বনির্ভরতা অর্জনে সচেষ্ট হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। বিশেষ করে সৃষ্টিশীল বৈজ্ঞানিক প্রযুক্তি উদ্ভাবন ও বৈজ্ঞানিক উন্নয়ন ও সামরিক প্রযুক্তি খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের দিক থেকে অভাবনীয় ও বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ইসলামী ইরান। অভ্যন্তরীণ ক্ষেত্রে জাতীয় ঐক্য এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাও মূলত তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের কাছে ঋণী। মহানবীর বংশধর ও বিজ্ঞ দূরদর্শী এই মহান নেতার অসাধারণ সাহসিকতার প্রতিফলন ঘটেছে সুলাইমানি হত্যার পরপরই ইরাকে আইনুল আসাদ নামক মার্কিন ঘাঁটিতে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায়। এর আগেও ইরান তার পানিসীমা লঙ্ঘনের দায়ে ব্রিটিশ ও মার্কিন নৌসেনাদের বন্দী করে বিশ্ব অঙ্গনে ইসলামী এই দেশের নেতৃবৃন্দের নির্ভীকতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে।
মার্কিন সাম্রাজ্যবাদের অন্যতম প্রধান সহযোগী ব্রিটেন ইরানের একটি তেল ট্যাঙ্কারকে অবৈধভাবে আটক করলে ইরান পারস্য উপসাগরের আইন লঙ্ঘনকারী একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারকে আটক করে তার নৌশক্তির অসাধারণ ক্ষমতার প্রমাণ করেছে। এছাড়াও সাম্রাজ্যবাদী আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল ট্যাঙ্কার বারবার মার্কিন আঙ্গিনার পাশেই অবস্থিত মার্কিন বিরোধী শক্তি ভেনেজুয়েলায় পৌঁছে দিয়েছে জ্বালানি তেল। অন্যদিকে ফরাসি সরকারের ইসলাম বিদ্বেষী চরিত্র তুলে ধরে ও বাক স্বাধীনতার ক্ষেত্রে দেশটির সরকারের দ্বিমুখী চরিত্র তুলে ধরে ইসলাম আর মানবীয় মূল্যবোধ বিরোধী সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার অঙ্গনেও ইরানের সর্বোচ্চ নেতা আদর্শিক প্রচারকের নেতৃস্থানীয় ভূমিকা রাখছেন। মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলোর আদর্শিক দেউলিয়াত্ব মানবাধিকার ও গণতন্ত্রের ক্ষেত্রে তাদের কপটতা ও ব্যর্থতা তুলে ধরার ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতার স্পষ্টভাষী যৌক্তিক ও অকাট্য প্রতিবাদী বক্তব্য এবং নির্যাতিত মার্কিন কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতি তার অসাধারণ দরদ চিন্তাশীল ও মুক্তিকামী মহলে তার জনপ্রিয়তা দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে।
ফিলিস্তিন, ইয়েমেন, কাশ্মীর ও মিয়ানমার সহ বিশ্বের যে কোনো অঞ্চলের মুসলিম জাতি ও মুসলমানদের ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার জুলুম বিরোধী এবং ন্যায় বিচারকামী অবস্থান কেবল বক্তৃতাতেই সীমিত নয়, একই সঙ্গে তার সক্রিয় সহযোগিতাও সুবিস্তৃত। এইসব দিক লক্ষ্য করে অনেকেই বলছেন যে খামেনি হচ্ছেন দ্বিতীয় খামেনি। এভাবে ইরানের ইসলামী বিপ্লব আজও বিশ্বের প্রধান চমক হয়ে নানাভাবে আকৃষ্ট করছে ন্যায় বিচারকামী ও মুক্তিকামী জাতিগুলোকে এবং জাগিয়ে রাখছে তাদের আশার আলোকে। ইরানের ইসলামী বিপ্লবের সাফল্যের নানা দিক নিয়ে আমরা আরও কথা বলব বিশেষ এই ধারাবাহিক অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে নিয়মিত পরিবেশনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 31 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দেশে করোনা টিকা সম্মতিপত্র অসম্পূর্ণ, প্রথম আলো। পাপুলের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের প্রতিবেদন 10 মার্চ, যুগান্তর। 5,000 টিকা চেয়েছে হাঙ্গেরি, দেবে বাংলাদেশ দৈনিক সমকাল। মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া বেতনের দাবি কালের কণ্ঠ। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ 45, ধানের শেষ 3 এবং অন্যান্য 14,
আত্মনিক মানব জমিন। প্রতারক দীপুর ফাঁদে পড়ে বোকা হয়েছেন সরকারি কর্মকর্তারাও। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম। রাজ্যের ভোটের আগেই দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকা চাইল কেন্দ্রীয় তথ্য কমিশন দৈনিক সংবাদ প্রতিদিন। জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত, মন কি বাতে মন্তব্য মোদীর দৈনিক আনন্দবাজার পত্রিকা। পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়, টিকায়ের দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করলেন বিদেশি কূটনীতিকরা, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। করোনা মহামারী চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। চীন ও তুরস্কের রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনার তাদের বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে গত এক দশকের অর্জনকে অনন্য ও অতুলনীয় হিসেবে আখ্যা দিয়েছেন। আর তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বিএনপি না পারলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় ৪২ নাগরিক, দ্বিতীয় চিঠিতে আরও তথ্য প্রমাণ, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিতে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে একটি চিঠি দিয়েছিলেন। কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে আরও একটি চিঠি দিয়েছেন এই নাগরিকরা। ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য প্রথম চিঠির মাধ্যমে করা আবেদনের সংযুক্তি হিসেবে এই চিঠি পাঠানো হয়। প্রতারক দীপুর ফাঁদে পড়ে বোকা হয়েছেন সরকারি কর্মকর্তারাও। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, আশরাফুল ইসলাম দীপু বয়স মাত্র ২০। এই বয়সেই প্রতারণার মাধ্যমে তিনি বনে গেছেন কোটিপতি। তার প্রতারণার ফাঁদ এমন ছিল যাতে পড়েছেন খোদ সরকারি কর্মকর্তারাও। সাধারণ একজন নাগরিক হয়েও কি করে সরকারি দপ্তরকে ঘোল খাওয়ান? রাষ্ট্রীয় সব উচ্চ পর্যায়ের দপ্তরের নামে ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে বাগিয়ে নেন কোটি কোটি টাকা। যদিও শেষ পর্যন্ত হাতে হাত করা উঠেছে, তবে সরকারি দপ্তরকে বোকা বানানোর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনো বড় কর্তা। ভোলা, কিশোরগঞ্জ, সিলেটে সরকারি প্রোটোকলে এভাবেই সফর করেছেন ২০ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দীপু। এমনকি সৌদি সরকারের ডাকে হজও করেছেন। মেজর জেনারেল পদমর্যাদার নিরাপত্তা গোয়েন্দা আর পদায়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এভাবেই সরকারি সফরের নির্দেশনা পাঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘোল খাওয়াতেন খোদ সরকারি লোকজনকে। কিন্তু প্রশ্ন হল, জেলা উপজেলা প্রশাসন দেখভালের দায়িত্ব যাদের কাঁধে, তাদের বোকা বানানো কি এতটাই সহজ? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে, দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এজন্য সংশ্লিষ্ট স্কুলে দুজন আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আজ রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত, মন কি বাত অনুষ্ঠানে মোদি, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। বছরের প্রথম মন কি বাত
করলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে লালকেল্লা কাণ্ড নিয়েও মুখ খুললেন তিনি। বললেন, সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত। এদিকে দৈনিক আজকাল পত্রিকার শিরোনাম, পতাকার অবমাননা হলে গ্রেপ্তার করুন, সরকার বন্দুক দেখালে আলোচনা নয়, টিকায়েত। বিস্তারিত খবরে লেখা হয়েছে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। রোববারই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাধারণতন্ত্র দিবসে পতাকার অবমাননায় দেশ ব্যথিত। তারপরেই পাল্টা জবাব দিয়ে টিকায়েত বলেন, প্রত্যেক দেশবাসী জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা জাতীয় পতাকার অবমাননা করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। কুমিরের কান্না, সাধারণতন্ত্র দিবসের হিংসা নিয়ে মোদীর বক্তব্যকে আক্রমণ কংগ্রেসের। দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার এই খবরে লেখা হয়েছে, রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতে উঠে এসেছে সাধারণতন্ত্র দিবসের ট্রাক্টর মিছিলে হওয়া হিংসার প্রসঙ্গ। তার কথায় লালকেল্লার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে আক্রমণ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। টুইটে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কুমিরের কান্না বলে কটাক্ষ করতে দেখা গেল তাকে। দিগ্বিজয় টুইটে লিখেছেন, যখন আরএসএস স্বাধীনতার পর কয়েক দশক ধরে জাতীয় পতাকা তুলতে অস্বীকার করেছিল, তখন আপনি স্তম্ভিত হননি কেন? এটা কুমিরের কান্না। সেই সঙ্গে তিনি তুলে এনেছেন দ্বীপ সিঁদুর প্রসঙ্গ। তার প্রশ্ন, দ্বীপ সিঁদুর ব্যাপারটা কি হল মাননীয় প্রধানমন্ত্রী? অন্য কৃষক নেতারা যেখানে অনুমতি পাননি, সেখানে উনি কি করে লালকেল্লায় ঢুকবার অনুমতি পেলেন? তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে নতুন ধারাবাহিক আলোচনা, আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মায়ের গর্ভধারণ সন্তান প্রতিপালনের এক গুরুত্বপূর্ণ পর্যায়। মহানবীর বক্তব্য অনুযায়ী মানুষের সৌভাগ্য ও দুর্গতি এ সময়ে নির্দিষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সন্তানের সুশিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, সন্তানকে মায়ের গর্ভেই সুশিক্ষিত করো আর মাকে পবিত্র ও হালাল খাবার খাইয়ে তা করো।
ইসলাম ধর্ম দারিদ্র দূর করতে কাজ করার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি রিজিক যেন হালাল হয় সে ব্যাপারেও ব্যাপক গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে বলেছেন, হে মানুষেরা, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী খাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা ঠিক যে মহান আল্লাহ সব সৃষ্টির জন্য রিজিক দাতা, কিন্তু এর অর্থ এই নয় যে কাজ না করে বসে থাকতে হবে। সূরা হুদের ৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ নেননি এবং তিনি তাদের স্থায়ী আবাস স্থল ও অস্থায়ী আবাস সম্বন্ধেও অবহিত। সবকিছুই সুস্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রয়েছে। মানুষ যখন হালাল রিজিকের জন্য কাজ করে, তখন সে দেহ ও আত্মায় প্রশান্তি অনুভব করে, সে তখন অন্যের বোঝা হয়ে থাকে না। হালাল রিজিক অর্জনের জন্য একনিষ্ঠতা ও অবিচলতা রিজিক বাড়িয়ে দেয় এবং এর ফলে পরিবার ও সমাজে নৈতিকতার বিস্তারের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতিও বৃদ্ধি পায়।
ভবিষ্যৎ প্রজন্ম তথা সন্তানকে সৎকর্মশীল ও পবিত্র রাখতে হলে প্রথমত তাকে হালাল রিজিক থেকে হালাল খাবার খাওয়াতে হবে। হারাম খাদ্য খেয়ে বড় হয়ে ওঠা সন্তানরা বড় পাপী হয় বা পাপ প্রবণ হবে, এটাই স্বাভাবিক। হারাম খাদ্য সন্তানের ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলে, এমনকি এসব অপবিত্র ও নিকৃষ্ট খাদ্য সন্তানের ভবিষ্যৎ বংশধরের ওপরও নেতিবাচক প্রভাব রাখবে। তাই ভবিষ্যৎ পবিত্র প্রজন্ম অর্জনের জন্যে বাবা মা হওয়ার অনেক আগেই, শিশুকে মাতৃস্তন্য পান করানোর অনেক আগেই তার প্রশিক্ষণের প্রক্রিয়ায় পবিত্র সন্তানের প্রত্যাশীকে যথাসম্ভব সব ধরনের পাপ বর্জন করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হল সব ধরনের হারাম খাদ্য এমনকি সন্দেহজনক খাদ্য খাওয়া থেকেও দূরে থাকা।
মাতৃগর্ভে সন্তানের প্রাথমিক অস্তিত্ব লাভ বা জীবনের সূচনা বীর্য স্থাপনের পর থেকেই ঘটে থাকে। এ সময় বাবা মাকে ইবাদত বন্দেগী ও নৈতিক দিক থেকে দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। মাতৃগর্ভে শিশুর বয়স যখন 4 মাস, তখন তার মধ্যে রূহ ও আত্মা চলে আসে, তাই সে তার আশপাশের পরিবেশে প্রভাবিত হয়। এ সময়ে মায়ের চলাফেরা, আচার আচরণ, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ, তার প্রতিটি কাজ বা ক্রিয়া প্রতিক্রিয়া, মানসিক অবস্থা, দর্শন ও শ্রবণ, এসবই গর্ভস্থ শিশুর প্রশিক্ষণে ভূমিকা রাখে। কোনো শিশু নিজ থেকে নিজের জন্য বা বাবা মায়ের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে এমন ধারণা পুরোটাই ভুল। বরং মানুষের ভবিষ্যৎ সুখ ও দুঃখ বা দুর্ভাগ্যের জন্য মানুষ নিজেই দায়ী। বীজকে যেমন অযত্নের মধ্যে ফেলে রাখলে বা পাপময় পরিবেশের শিকার করলে তা তার জন্য যেভাবে নেতিবাচক ভবিষ্যৎ নিয়ে আসবে, শিশুর ব্যাপারটিও ঠিক তেমন। সন্তানকে পবিত্র পরিবেশে রাখলে তার পরিণতি মন্দ হওয়ার কোনো আশঙ্কা নেই।
সুখে ও দুঃখে সবসময় সৎ থাকা এবং হালাল রুজির পথ থেকে বিচ্যুত না হওয়া সুসন্তান লাভ ও সন্তানকে সৎ হিসেবে গড়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাদিস মতে হারাম আয়ের প্রভাব সন্তানের উপর পড়াটা অনিবার্য ও তা সুস্পষ্ট। মানুষের মধ্যে যে শয়তানের সেনাবাহিনী গড়ে ওঠে তা হারাম খাদ্য থেকে গড়ে ওঠা বা জন্ম নেয়া মানুষের মাধ্যমেই গড়ে ওঠে। এ ধরনের মানুষ বা সন্তান ভালো ও মন্দের পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং হারিয়ে ফেলে বিচক্ষণতা, দূরদর্শিতা ও খোদাভীতি অর্জনের যোগ্যতা। আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও দেখা গেছে মানুষের খাদ্যের নানা উপাদান তার আচরণ ও বংশগতির স্মারক বা জিনের উপর প্রভাব ফেলে। মানুষের খাবারের উপাদানগুলো যদি পবিত্র ও হালাল পন্থা থেকে আসে তাহলে তা দৈহিক ও আত্মিক এবং মানসিক সুস্থতা বাড়িয়ে দেয়। হালাল ও সুষম খাদ্য গ্রহণ মানুষের সততা ও সৎ গুণগুলোর বিকাশে সহায়ক হয়, ফলে অপরাধ ও পাপের দিকে তাদের ঝুঁকে পড়ার সম্ভাবনা কমে যায়।
কেউ যদি সন্তান ও স্ত্রীর জন্য নানা ধরনের মজাদার এবং বিচিত্রময় খাবার সংগ্রহ করতে গিয়ে হারাম উপায়ে অর্থ উপার্জন করে, তাহলে তা নিজের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অকল্যাণের উৎসে পরিণত হয়। এই পরিবারের সন্তান ভালো মুসলমান হিসেবে গড়ে উঠবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে যে ব্যক্তি সৎ থাকার কারণে নানা ধরনের সুস্বাদু খাদ্য পরিবারের জন্য সংগ্রহ করতে পারল না, সে ঘরের অল্প ও খুব সাদামাটা খাবারের মধ্যে এমন বরকত থাকবে যে সেই ঘর হয়ে উঠবে ভালো মুসলমান সন্তান গড়ে তোলার কেন্দ্র। এমন ঘরের সন্তান নানা ধরনের সুন্দর গুণ ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে। পবিত্র ইমামদের বর্ণনা থেকে জানা যায়, মা শিশুকে গর্ভধারণের সময় ও বুকের দুধ পান করানোর সময় যেসব খাবার খেয়েছেন সেসবই সন্তানের শরীর ছাড়াও তাদের মন মানসিকতা এবং স্বভাব ও চরিত্রের উপরও নানা ধরনের প্রভাব ফেলে।
পাপাচার এবং নাপাক ও হারাম খাদ্য গ্রহণ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়, তখন ভালো কোনো উপদেশে তার মন গলে না। হযরত ইমাম হুসাইন আলাইহি সালাম আশুরাউদ্দিন ইয়াজিদের অনুগত এবং ওমর সাদের নেতৃত্বাধীন বাহিনীকে অনেক অকাট্য যৌক্তিক ও সুন্দর উপদেশ দেওয়া সত্ত্বেও তা তাদের মধ্যে প্রভাব ফেলেনি। তাই ইমাম হুসাইন আলাইহি সালাম বলেছিলেন, তাদের অস্তিত্বের মধ্যে হারাম মিশে যাওয়ায় তারা সত্য কথা শুনতেও চাইছে না, বুঝতেও পারছে না। তাই পরিবারের আয় উপার্জনকারীকে আয়ের পন্থা ও উৎস এবং হারাম খাদ্য সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে।
শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে আজ থেকে শুরু হচ্ছে ইসলামিক বিপ্লবের বিজয় বার্ষিকীর 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন সর্বোচ্চ নেতা। হামলার আশঙ্কায় সারা বিশ্বে নিজের দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। মিয়ানমার কিছু রোহিঙ্গা ফেরত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈঠক হবে আগামী মাসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 26 জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষ পা একটি খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষের 5 আইনজীবী বলেছেন তারা আর ট্রাম্পের পক্ষে লড়বেন না। আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে তারা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরুর প্রাক্কালে তারা এ পদক্ষেপ নিলেন। দ্বিতীয় অভিশংসন বিচারে তার হয়ে লড়তে ইচ্ছুক আইনজীবী খুঁজে পেতে ট্রাম্প যখন গলদঘর্ম, তখন নাটকীয় এ পরিস্থিতি তৈরি হল। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।